আসসালামু আলাইকুম। অদ্ভুতের থার্সডে নাইট ফিয়ার অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আপনাদের জন্য নির্বাচিত ঘটনা নিয়ে, থার্সডে নাইটে নির্বাচিত ঘটনা। আর আমাদের কিন্তু দেখতে দেখতে 4 নম্বর এপিসোড চলে এলো, মানে এটা হচ্ছে 4 নম্বর এপিসোড। কি আশ্চর্য ব্যাপার না? একটা জিনিস শুরু করলাম, দেখতে দেখতে 3টা এপিসোড চলে গেল। যাক, আমি চেষ্টা করবো আপনাদের জন্য চালিয়ে যেতে, আপনারা দোয়া করবেন আমি যেন চালিয়ে যেতে পারি। আর আপনারা যদি ঘটনা পাঠানো অব্যাহত রাখেন তাহলে হয়তো আমি চেষ্টা করে যাব এবং ইনশাল্লাহ আমরা হয়তো সামনে আরো এগিয়ে যাব। তো যাই হোক, চলে আসছে আমাদের 300তম এপিসোড, আগামীকালই প্রচারিত হবে সেটি, এবং সেটি আমরা চেষ্টা করছি আপনাদের মন মতো করে তুলতে। আপনারা যেরকম চাচ্ছিলেন সেই রকম একটা এপিসোড আমরা তৈরি করার চেষ্টা করছি, আমাদের দিক দিয়ে সম্পূর্ণ চেষ্টা থাকবে। আর আপনারা সহযোগিতা করবেন সাথে থেকে, এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে করে অদ্ভুতরে পৌঁছে যায় অন্যদের কাছেও। তো আজকের যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো সেটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিংহ থেকে। আপনারা জানেন মোস্তফা কিন্তু আমাদের অতীতে অনেক ঘটনা শেয়ার করেছেন, তিনি বেশ কষ্ট করে সব কাহিনী কালেক্ট করেন, এটা আমি বুঝতে পেরেছি, কারণ তিনি ঘটনাগুলো কালেক্ট করেন আর লিখেন যে ভাইয়া অনেক কষ্ট করে কালেক্ট করেছি। যাই হোক, থ্যাংক ইউ মোস্তফা আপনার এই কষ্টের জন্য। আপনারা আছেন বলেই অদ্ভুতরে এখনো বেঁচে আছে এবং এখনো চলছে আপনাদের জন্য। তো আজকের এপিসোডটি কিন্তু একটি বিশেষ এপিসোড, কারণ আমাদের 300তম এপিসোড সামনেই চলে আসছে, এই তো আগামীকালই হবে। তো আজকের এই যে আজকের আমাদের থার্সডে নাইট ফিয়ার, এটাও কিন্তু একটা স্পেশাল এপিসোড, মানে প্রি 300তম এপিসোড, আজকে এটার শুরু বলতে পারেন 300তম এপিসোডের। তো যাই হোক, আমি চলে যাচ্ছি মোস্তফার ঘটনায়। মোস্তফা এই ঘটনাটি কালেক্ট করেছে তার এক বন্ধুর কাছ থেকে, সিরাজুল করিম, তার নাম সিরাজ। সে তার সাথে পড়াশোনা করে, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষের ছাত্র। আর তাদের গ্রামের, বরিশালের তাদের গ্রামের একটি ঘটনা এটি। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনাতে। কিছু ব্যাপার আছে, গ্রামের ঘটনা আমরা যখন শুনি তখন কিন্তু আমরা মনে করি যে গ্রামের ঘটনার মধ্যে মানে মাছের ব্যাপার থাকে, তারপর বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া, তারপর হাল চাষের ঘটনা, এইসব বিভিন্ন জিনিস কিন্তু গ্রামের ঘটনার মধ্যে থাকে। তারপরেও কিন্তু আমাদের কাছে প্রতিটি ঘটনা আলাদা মনে হয়, এটা অনেকটা কেমন আপনাদেরকে বলছি। ব্যাপারগুলো কিন্তু কাইন্ড অফ রিঅ্যারেঞ্জমেন্ট টাইপের একটা জিনিস, মানে আমরা কিন্তু যারাই ভূতের ঘটনা শুনি, এত পরিমাণে ভূতের ঘটনা মানে আমার এই বয়স পর্যন্ত শুনেছি, আমি হয়তো একটু বেশি এগুলোর প্রতি আগ্রহী, বা আমি একজন হরর এনথুসিয়াস্ট। তো আপনারাও কিন্তু অনেকে আছেন এরকম ব্যাপারে খুব আগ্রহী, হরর এনথুসিয়াস্ট, এবং আপনারা কিন্তু অনেক ঘটনা শুনেছেন। একটা জিনিস খেয়াল করে থাকবেন যে গ্রামের ঘটনাগুলোর মধ্যে কিন্তু এই কিছু কমন ব্যাপার থাকে, কিন্তু প্রত্যেকটা ঘটনাই কিন্তু আলাদা। যেমন আপনি যদি রুই মাছ দিয়ে ভাত খান মাসের মধ্যে 2-3 দিন, 3টা তরকারির স্বাদই কিন্তু ডিফারেন্ট হবে, 3 রকম হবে। তো এইটা কিন্তু এই হরর ঘটনার বেলাও এক। তো এটা বলে নেওয়ার কারণ হচ্ছে যে এই ঘটনাটা, এই যে ঘটনাটা আমি শুরু করব, এই ঘটনাটা কিন্তু শুরু হয়েছে একটা গাছ কেন্দ্রিক। হ্যাঁ, এই সিরাজদের, সিরাজুল কবির সিরাজ, তাদের যে গ্রাম সেখানে একটা গাছ আছে, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম শুধু একটা গাছের ঘটনা দেখে আমি অনেক সময় সেই ঘটনাটাকে এড়িয়ে গেছি, কিন্তু আমার কাছে এই সিরাজের ঘটনাটা বেশ পছন্দ হয়েছে, এই কারণেই আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো যাই হোক, সিরাজদের গ্রামে একটা গাছ আছে এবং গাছটা হচ্ছে একটা বড় তেঁতুল গাছ, এবং তেঁতুল গাছটা এমন জায়গায় অবস্থিত যে গ্রামের যে মূল রাস্তাটা গ্রামে ঢোকার এটার একটা অংশে এসে খুব নীরব অংশেই তেঁতুল গাছটা, এবং নীরব থাকার কারণও হচ্ছে এই গাছটার নিচ দিয়ে মানুষ যেতে চায় না, রাস্তাটা একদম এরকম এসে বাঁক নিয়ে চলে গেছে এবং এই পাশে একটা ছোট্ট রাস্তা বের হয়ে গেছে যেটা একটা তিন রাস্তার মোড় আর কি, সেই জায়গাটাতেই ওই তেঁতুল গাছটা পড়ছে। তো তিন রাস্তার মধ্যে কেন তিন রাস্তার মোড়, কারণ ওই যে ছোট রাস্তাটা চলে গেছে এর জন্য মনে হচ্ছে যে এই পাশে রাস্তাটা এরকম এল শেপের মতো হয়ে গেছে আর এই পাশে একটা রাস্তা চলে গেছে। তো ঠিক ওই মোড়টার মধ্যেই তেঁতুল গাছটা, আর এই তেঁতুল গাছটাকে এড়ায় চলার কারণ মানুষজন নাকি অনেক কিছু দেখে ওখানে, এবং এটা লোকমুখে প্রচলিত কথা, যদিও সিরাজ নিজে কখনো দেখেন নাই, বাট সিরাজ বলেছেন তাদের একটা প্রচলিত কথা যে ওই গাছের মাঝে কেউ একজন আছে যে মানুষকে অনেক রকম সমস্যা করে, যেরকম কেউ কোনো কিছু নিয়ে আসতে গেলে তার কাছ থেকে কেড়ে নিয়ে নেয়, আবার কাউকে তুলে ফেলে দিছে, এরকম ব্যাপার স্যাপার ঘটছে, আবার কেউ দেখা দিছে এবং মানুষজন অনেকে ওখানে পড়ে মানে গাছের নিচে পড়ে আছে দাঁতে দাঁত লেগে এরকম দেখা গেছে। তো এরকমই একটা ঘটনা সিরাজদের এলাকার একটা ঘটনা সিরাজ বর্ণনা করছে মোস্তফার কাছে, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঘটনার সময়কাল আশির দশকের মাঝামাঝি কোন একটা সময়, এবং তখনকার গ্রাম বুঝতেই পাচ্ছেন অনেক নীরব নিথর, আর সেই তেঁতুল গাছ ওখানে আছে, এটা কত বছর ধরে আছে এটা কেউ জানে না, ওটার বয়স নিয়ে মানুষের মধ্যে মানে কোন মানে বিভিন্ন রকমের আলোচনা আছে, অনেকে বলছে যে এই গাছ নাকি এক পেটনি উড়ে আসছিল এখানে গাছে করে এবং তখন থেকে আছে, এরকম কথা প্রচলিত আছে। এবং এটার পিছনে লজিক হচ্ছে যে মানুষ যে কিছু জিনিস দেখে ভয় পায়, মানুষ নাকি বলে যে ওই পেতনি, পেতনি বলতে তার একটা প্রেতকে বোঝায় আর কি, মেয়ে প্রেত, মানে সে নাকি ওই গাছে আছে এবং ওই কারণেই ওই ওই জায়গাটা মানুষ এড়ায় চলে, ওইখান থেকে আসলে মানুষ দেখা যায় ভর দুপুরও চলে না, সন্ধ্যাও চলে না, আবার গভীর রাতে তো চলাফেরার প্রশ্নই আসে না, মানুষ ওই দিকটা একদমই এড়ায় চলে রাতের বেলা ওই গাছটার জন্য। এবং গাছটা কাটারও নাকি চেষ্টা করছে গ্রামের মানুষ বিভিন্ন সময়, এবং যারা কাটতে গেছে তাদের বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে। তো যাই হোক, ওই আশির দশকের মাঝামাঝি কোন একটা সময় ওই গ্রামেরই মানে ওই যে যেই গ্রামে গাছটা তারপর পার্শ্ববর্তী গ্রামের এক অবস্থাশালী পরিবারে মেয়ের বিয়ে হয় ওখানকার জেলা শহরের এক উকিলের ছেলের সাথে। তো যাই হোক, বিয়ে শাদী হয়েছে, নর্মালি তারা তাদের জীবনযাপন করতেছে, এইভাবেই চলে আর কি। তো মেয়ে এক সময় বেড়াতে আসে বাপের বাড়িতে, তা বাপের বাড়িতে বেড়াতে এসে কয়েকদিন বেড়াচ্ছে, বেশ ভালো একটা সময় পার করতেছে। তো তখন এই যে এখনকার মতো আর কি শরৎকাল চলে যাচ্ছে এরকম একটা অবস্থা, তো জামাই কয়েকদিন পর চিন্তা করে যে তার স্ত্রীকে নিয়ে আসবে আর কি বাপের বাড়ি থেকে, তো তিনি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জামাই। তো তখন মানে দেখা যাচ্ছে যে তার কাজকর্ম সেরে বেরিতে বেরিতে বিকাল শেষ হয়ে গেছে, এবং তিনি যখন নাকি তার শ্বশুর বাড়ি এলাকায় পৌঁছায় তখন রাত রাত প্রায় সাতটা আটটা বেজে গেছে, এবং আটটা মানে তখনকার সময় গ্রামের রাত মানে বিশাল গভীর রাত। এবং তিনি নামছেন বাসস্ট্যান্ডে, তো বাসস্ট্যান্ডে নেমে তিনি ওখান থেকে খুঁজলেন বিভিন্ন জিনিস, কেউই যাবে না ওদিকে, ওই ভ্যান গাড়ি তিন চাকার ভ্যান, তারপর ওই যে গরুর গাড়ি সবকিছুরই তিনি জিজ্ঞেস করলেন, কেউ যাবে না ওইদিকে। এখন ওরা কিন্তু ওই রাস্তাটাকে ভয় পায়, তো ওই জামাই কিন্তু বারবার জিজ্ঞেস করছে কেন যাবেন না, কেন যাবেন না, বলে যে না যাবো না, মানে কি যাবে, তোদের মধ্যে একদিন ভ্যান আলা কইছে ওই রাস্তা খারাপ ভাই, ভূত আছে ওখানে। তো ভূত আছে শোনার পরে তার লাগছে হাসি, সে তো উকিল আসলে খেয়াল করে না এগুলা, খুব মানে মানে খুব চালাক মানুষ ছিলেন তিনি, এবং বুদ্ধিমান, চালাক বুদ্ধিমান, তিনি ওইগুলো নিয়ে মাথায় ঘামাইলেন না, আর তিনি থাকেন হচ্ছে জেলা শহরে, তো সুতরাং তার এইসব নিয়ে ভয় কম আর কি। তো তিনি আসার আগে কিন্তু ওই মানে এই যখন ভ্যান বা এই গরুর গাড়ি খুঁজতেছেন তার আগেই কিন্তু তিনি বাজারে নেমেই সোজা যে মাছের দোকানে চলে গেছেন, মানে বাজার যখন ক্লোজ হয়ে যাচ্ছে একদম সরাসরি ওখানে এক দোকানে তিনটা ইলিশ পাইছিলেন, তিনটা ইলিশ মাছে কিনে নেন তিনি, আর মিষ্টির দোকানে যে ওই মানে প্যাকেট ভর্তি মিষ্টি দই এগুলো কিনে তার দুই হাত পুরো অকবাই করে ফেলছেন। তো এখন দুই হাতে যেহেতু জিনিস মানে শ্বশুরবাড়ির জন্য তিনটা ইলিশ মাছ, বড় সাইজের ইলিশ মাছ আর এই মিষ্টির প্যাকেট, এগুলো নিয়ে যে তিনি এখন যানবাহন পাইতেছেন না, তার মেজাজ খুব গরম হয়ে গেছে, কিছু বলার নাই, বিরক্ত হয়ে হাঁটতে হাঁটতে তিনি চিন্তা করতে যে হাঁটতেই যাইবাম, এই বলে তিনি হাঁটা দিচ্ছেন। তো হাঁটতেছেন হাঁটতেছেন বেশ অনেক দূর চলে আসছেন হাঁটতে হাঁটতে, কিন্তু পথ আর ফুরে না, এদিকে রাত কিন্তু আরো মানে গভীর হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আকাশে মেঘ করছে, চাঁদ আকাশে ছিল, মেঘ ওই যে চাঁদের উপর দিয়ে ভেসে ভেসে মেঘ যাচ্ছে, মানে চাঁদটাকেও ঢেকে ফেলতেছে মাঝে মাঝে, এর মাঝে ওই মেঘ থেকে হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি শুরু হলো, ছিটে ছিটে বৃষ্টি গায়ে লাগতেছে, এবং সে আসলে এটা মানে তার কাছে অন্যরকম লাগতেছে, কারণ সে তো গায়ের মধ্যে আবার একটু মানে রাতের বেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ওই সময় গ্রাম, সেই জন্য তিনি পরে আসছিলেন তার ওই ব্লেজার উপর দিয়ে। তো তার গায়ে মনে হচ্ছে যে ব্লেজারটা ভিজে যাবে, এরকম লাগতেছে আর কি। তো যাই হোক, বিরক্ত হয়ে তিনি হাঁটতেছেন আর ভাবতেছেন যে একসাথে এত কিছু কেনা ঠিক হয় নাই, কোনো যানবাহন যেহেতু পাই নাই, ওখানে যে গ্রামের বাজার থেকে একবারে কিনতাম, হ্যাঁ তাহলে হয়তো কালকে ঘুম থেকে উঠে যা কিনতাম এক কথা, এখন এগুলো নিতে হইতেছে। তা আবার তার মনে সন্তুষ্টি যে এরকম বড় তিনটা ইলিশ মাছ পাইছে, এটা একটা এরকম সবসময় তার কাছে খুব ভালো লাগলো, তার খুব প্রিয় মাছ ছিল ইলিশ মাছ। যাই হোক, তো হেঁটে হেঁটে যাচ্ছেন, নিজে নিজে মনে মনে বলতেছে মনে ডিম হইব না একটা, তো মনে ডিম হইব না, মজার মাছ তেল, নিজে নিজে ভাবতেছেন তিনি। তো এগুলো ভাবতে ভাবতে হাঁটতেছেন, তো এক সময় চাঁদ ঢেকে গেছে মেঘে, সেই চাঁদের আলো মেঘের মধ্যে পড়ে হালকা রিফ্লেক্ট করতেছে রাস্তায়, এর মাঝে যতটুকু দেখা যায় এরকম দেখতে দেখতে তিনি দেখলেন যে রাস্তাটার একটা মাথা চলে আসে, রাস্তাটা ডান দিকে মোড় নিয়ে এলের মতো চলে গেছে, একটা চিকন রাস্তা চলে গেছে ওদিকে। এখন বেসিক্যালি গ্রামের মানুষটা কিন্তু ওই চিকন রাস্তাতেই ঘুরে, মানে এই লোকের যে শ্বশুর বাড়ি সেখানে যেতে পারত, কারণ ওইটারও একটা রাস্তা আছে সোজা গিয়ে একদম ঘুরে যে একপাশে একবার নদীর পাই দিয়ে চলে যেতে হয়, এবং ঘুরতে ঘুরতে এক সময় আবার ওই ক্ষেতের মাঝখানে বড় আইল আছে যেতে পারে। তো জামাই সাহেব তার এটা চিনেন না, তিনি চিন্তা করলেন তিনি যে রাস্তা দিয়ে আসছেন এর আগে ডান দিকে ওইটা, তিনি মনে করছেন ওইটা দিয়ে হেঁটে যায়, উনি তো ওই রাস্তা চিনেন না। তো উনি উনি ওখান থেকে হাঁটা শুরু করলেন ওই রাস্তায়, আর তার মধ্যে ওই যে বলছে তাকে যে ওখানে রাস্তাঘাটে ভয় আছে ভূত আছে, এগুলো তার মধ্যে কোন আসলে প্রভাব ফেলে নাই। তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বেশ একটা জায়গায় গিয়ে দেখলেন গাছ গাছালি শুরু হয়েছে বেশ, মানে এই জায়গাটার পাতাগুলো এত বেশি মোটামুটি বেশ পাতা পড়েও গেছে, এছাড়াও গাছে গাছটা এত গাছগুলো এত ঘন হয়ে জন্মাইছে যে এইখানে আলো চাঁদের আলো যে আকাশে যে আকাশের যে আলোটা ভালো মতো ঢুকতেছে না, কয়েক জায়গায় আকাশের আলো পড়তেছে ওই জায়গায় একটু মানে আলো আধারীর মতো তৈরি হয়েছে, মানে গাছপাতার ফাঁক দিয়ে স্কাইলাইটের মতো কিছু চাঁদের আলো মানে আকাশের আলো ঢুকতেছে, চাঁদ তো ঢেকে গেছে মেঘে। আর একটা দিকে সে শান্তি পেল যে বৃষ্টি তার গায়ে আর লাগতেছে না, এই যে ছিটা ছিটা মিহি মানে আকাশে যে স্প্রিঙ্কল বৃষ্টি যেটা মানে হালকা ছিটা ছিটা বৃষ্টি লাগতেছিল ওইটা আর লাগতেছে না, এদিক দিয়ে সে শান্তি, পাতার মধ্যে পড়তেছে এগুলা কুয়াশার মতো, তো সে হেঁটে হেঁটে যাচ্ছে এগুলোর মধ্যে দিয়ে, আর তার খারাপ লাগতেছে না বেশ ভালোই লাগতেছে। চিন্তা করলো যে হাইটে আসাটা নেহাত মন্দ হয় নাই, পুরো গ্রামও দেখতেছে এবং সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছে ওইখানে টুকিটাকি, মানে যে সবজির চাষটা যেসব জায়গা হয়েছে ওখান থেকে মিষ্টি ঘ্রাণ ধনিয়া পাতার ঘ্রাণ এগুলো আসতেছে তার নাকের মধ্যে, বেশ মজা লাগতেছে তার কাছে। হেঁটে হেঁটে যাচ্ছেন সামনে, তো দূর থেকে তিনি দেখতে পাচ্ছেন যে বিশাল একটা ঝাঁকড়া গাছ এদিকে, বিশাল ঝাঁকড়া গাছ। তো ওই ঝাঁকড়া গাছের গল্প কিন্তু তার স্ত্রী তাকে বলছিল যে আমগো গ্রামে একটা ই আছে পেটনির গাছ আছে, আমার গ্রামে ওখানে পেটনির গাছ আছে, ওই পেটুনি মানুষে ধরে গেলে ওদিক দিয়ে, তারা বলছিল যে খবরদার কখনো ওদিক দিয়ে হাঁটবেন না। তো সে তখন ওই গাছটাকে দেখে দূর থেকে মনে করতেছে যারি এইটাই কি সেই গাছ নাকি, সে পেটুনির গাছ এটা নাকি, ভাবতে ভাবতে তিনি কিন্তু ততক্ষণে কাছাকাছি চলে আসছেন। কাছে যখন চলে আসছেন তিনি ভাবলেন যে আচ্ছা ওগা পেটুনির গাছটা কি হয়েছে আমি তো হাঁটতে যাবো। তো যাইতে যেতে সে ওই গাছটাকে পার হয়ে গেছে, তো গাছটা যখন পার হয়েছে সে ঠিক ওই মুহূর্তে তার পিছন থেকে শুনল যে একটা নারী কণ্ঠ তাকে বলতেছে, একদম ক্যানকানা নারী কণ্ঠ বলতেছে তিনটা মাছ একাই খাইবি, একটা দিয়ে দেয় কিনা, দে দে একটা মাছ দে। তো তিনি তখন চিন্তা করতে চারি কে আমার সাথে দুষ্টুমি করে, ওই পেতুনি টুতুনি তার মাথায় আসে নাই, সে মনে করছে তার সাথে কেউ দুষ্টুমি করতেছে, আর তার মাথার মধ্যে ঢুকছে এটা যে গ্রামের দুষ্টু ছেলে মেয়ে কেউ আছে এখানে, মেয়ে তো মানে ছেলেরাই, কেউ গলা চিকন করে কথা বলতেছে তার সাথে, হ্যাঁ এই দুষ্টু ছেলেরা হয়তো আড্ডা টাড্ডা দিতেছে, তারা দেখছে মাছ নিয়ে যেতে। তো উনিও মনে করতেছে যে আমি কি কম শিয়ানা নাকি, তো সে বলতেছে কে ওই তুই কে রে, আয় মাছ নিয়ে যা আমার সামনে, আয় সামনে আয় দাঁড়ায় বলতেছে সামনে আয়। তো দেখে যে মানে কেউ নাই, পুরা নিরবতা। তো তিনি একটু ডাইনে বামে তাকাইলেন ওই আবছা আলো আধারির ভিতরে, তার হাতে কিন্তু কোনো টর্চ লাইটও নাই। তো তিনি চিন্তা করলেন দত্ত সব বলে আবার হাঁটা ধরলেন তিনি। তো তেঁতুল গাছটা এতটাই বিস্তৃত ছিল, মানে তার যে ডালপালা একটা মোটা ডাল মাঝখান থেকে এই পাশ থেকে বের হয়ে একদম সোজা অনেক দূর পর্যন্ত গেছিল, তো ওই ডালের মাথায় চলে আসছেন তিনি। তখন তিনি হঠাৎ খেয়াল করলেন ওই পাতার ফাঁক দিয়ে তখন ওই মেঘের ফাঁক থেকে চাঁদটা বের হয়ে আসছে, চাঁদের অর্ধেক চাঁদ আর কি, সেই চাঁদের আলো এসে পড়ছে সরাসরি ডালের উপরে। তো তিনি দেখলেন ডালের উপরে কে জানি বসে আছে, তো তিনি তখন ভাবলেন যে ওই যে ভাবছেন যে ওই কোন গ্রামের ছেলেরা দুষ্টমি করে বসে আছে, কেউ মনে ওইখানে উঠছে। তো তিনি একবার তাকাইলেন, তাকায় পরে একটুখানি তার ভিতরে ভয় লাগলো, ভয় লাগার কারণ হচ্ছে তিনি দেখতেছেন ডালের উপরে যে বসা সেটা মোটেই পুরুষ মানুষ না, একটা মানে ডার্ক অবয়ব, মানে এই যে আলোটা পড়ছে, আলোতে বোঝা যাচ্ছে যে যেটা বসে আছে, যে বসে আছে তার শরীরের রং একদম ডার্ক, মানে কুচকুচে কালো। আর একটা শাড়ি পরা, শাড়িটা সাদা রঙের শাড়ি এক প্যাচ দিয়ে পরা, মানে গ্রামের মহিলারা যেভাবে পরে, যারা মানে এখন তো অনেক হয়তো পরিবর্তন হয়ে গেছে, বাট ওই সময় 80-এর দশকে কিন্তু গ্রামের মহিলারা এক প্যাচে শাড়ি পরত বেশিরভাগই। তো ওরকম এক প্যাচে পরা শাড়ি তিনি বুঝতেছেন, এবং মাথার মধ্যে বড় করে একটা ঘোমটা টানা, মানে ঘোমটাটা এত বড় মানে এরকম টানা, চেহারা দেখা যাচ্ছে না, কালচে, পুরো জায়গাটা অন্ধকার। এবং পা দুইটা যে ঝুলে আছে, পা দুইটার মধ্যে কোন সাদা রঙের মানে গহনা কিছু একটা পরা, সেটা ওই চাঁদের আলো যে একটু পড়ছে ওইটাতে ঝকঝক করতেছে সাদা আলোর জিনিসটা। পায়ে যেটা পরা মানে চুড়ির মতো এরকম পরা, মানে নুপুরের মতো এরকম বড় মোটা, ঝকঝক করতেছে সাদা, পা দুটো ঝুলাইতেছে এরকম, এবং কালচে পুরো ডার্ক পর্ণ। তো তার কিন্তু ভয় লেগে গেছে, ওই উকিল সাহেবের ভয় লাগছে, তিনি একটু মানে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। তো তিনি আস্তে আস্তে এবার হাঁটার গতি কমায় দিচ্ছেন, হাঁটতে হাঁটতে তিনি ডালের কাছে আসছেন, তখন তিনি শুনতেছেন ওই ডালের উপর থেকে বলতেছে, কি রে তোরে না কইলাম যে মাছ দিয়া যাইতে, একটা মাছ দিয়া যা, তিনটাই তুই খাবি, দুইটা দে মাছ, দুইটা মাছ দে, নেন তারবি না। তখন তিনি একটু মানে ইয়ে গেলেন, বললেন যে আমার মাছ আপনার কি লেগে দেবো, আমি আমার শ্বশুর বাড়ির লেগে নিছি, আপনি কেডা ডালের উপরে বয়ে দিয়েছেন, কে ডালের উপরে বয়ে দিছি বলে ওইটা দেখলো দুই হাত এরকম করে ঠাপ করে নিচে এসে পড়লো, মানে মাটিতে, মানে নরম মাটি ছিল, ঘাট ঠাপ করে পড়লো। তো উকিল সাহেব একটু ভয় পেয়ে গেলেন যে ডালটা মোটামুটি মাটি থেকে প্রায় 15-16 ফিট উপরে বা 20 ফিটের মতো উঁচু, এইখান থেকে দেখে যা মনে হইতেছে একটু বয়স্ক মহিলা, সে লাভ দিয়ে কেমনে পড়লো ওইখান থেকে, উচ্চতাও স্বাভাবিক মহিলাদের থেকে বেশি, ফুট ছয়েক হবে উচ্চতা, ঠপ করে পড়ছে এবং মাটির মধ্যে ঠপ করে শব্দ হয়েছে। এবং তারপর তিনি দেখলেন ওই মহিলা ওই পাতা পাড়ায় পাড়ায় তার কাছে চলে আসছে অনেকটা, এবং এখনো তিনি তার চেহারা দেখতে পারতেছেন না, মুখের মধ্যে মনে হচ্ছে এখানে কাপড় টেনে রাখছেন, ওই জায়গাটা একদম ডার্ক অন্ধকার, এবং তার কণ্ঠটা উদ্ভট, মানে কণ্ঠটা একেবারে মেয়ে মানুষের কণ্ঠ তা না, কেমন জানি। তারপরে আবার বলল তাকে যে এবার দুইটা মাছই দেয়া যা, দে দুইটা মাছ দে, তাহলে মাছ নিতারতি না। তখন সে বলতেছে যে না দিব না মাছ দিব না, কি করবেন, মাছ না দিলে আমার চেহারা দেখাবো কিন্তু। তখন তিনি বলছে তো চেহারা দেখলে আমার কি, দেখান চেহারা কি। তো দেখালো যে মহিলা হাতটা এরকম করে ঘুরাইলো, তার এখান পিছন থেকে ঘুরানো, তখন এই যে হাতটা যে ঘুরাইছে এই ঘোরানটা দেখেই উকিল সাহেবের বুকটা থরথর করে কেঁপে উঠলো, তার সারা শরীর বেয়ে একটা হিমস্রোত নেমে গেছে, ভয়ে প্রচন্ড ভয় পেয়েছে, কারণ এই যে হাতটা যে ঘুরে আনছে, হাতটা দেখতেছে সে লিকলিকে আঙ্গুল, হ্যাঁ, এবং আঙ্গুলের মাথায় নখগুলো সুচালো বাঁকানো, কালো কালো, মনে হচ্ছে যে বকের যেরকম পা থাকে ওইরকম নখগুলা, কিন্তু কালচে কুচকুচে কালচে হাত, এরকম করে সে তার যে মাথার মধ্যে যে ঘোমটা ছিল ঘোমটাটাকে টেনে সরাইল। এইবার উকিল সাহেব প্রচন্ড রকমের ভয় পেয়েছে, সে মানে পিছন দিকে ছিটকে গেছে কয়েক পা। তিনি দেখলেন যে একটা মহিলার মুখ এই চাঁদের আলোতে যা দেখা যাচ্ছে, মানে শত কুঞ্চন মুখের মধ্যে, অনেক কুঞ্চন, বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে, এবং চুলগুলা সাদা সাদা এরকম এরকম, মানে কয়েক জায়গায় মানে মনে হচ্ছে নাই, কয়েক জায়গায় এরকম মুখের অংশটা, মুখটা উল্টা দিকে ঘুরানো, মানে ঠোঁটটা উপর দিকে, চোখ দুটা নিচের দিকে, আর নাকের জায়গাটা একদম অন্ধকার, মানে ওই জায়গাটা মনে হচ্ছে একটা হলো, ঠোঁটটা উপরের দিকে, এবং ওই ঠোঁট দিয়ে হাসতেছে, এবং মাড়িগুলো মনে হচ্ছে লাল লাল, কেমন জানি খসে খসে পড়বে এরকম ঠোঁট আর মাড়িটা। তারপরে দে দে মাছ দে বলে হাতটা সামনে বাড়াই দিচ্ছে, এবং হাতটা মনে হচ্ছে যে যেখানে ছিল সেখান থেকে অনেক দূর চলে আসছে তার কাছে। তার শরীর যখন ছুঁয়ে ফেলবে সে ভয়ের চোটে মাছ তিনটা ছুঁড়ে মারছে এটার দিকে, মাছ তিনটা যে ওখানে পড়ছে মহিলার এই মহিলার হাতের মধ্যে, মহিলাকে এমনি দিলি কে, এমনি দিলি কে, তোর কাছে এমনি মাছটাইছি। তখন তিনি ভয়ের চোটে মিষ্টির ডিব্বাটা ছুড়ে মারলেন, মেরে তিনি দৌড় দিচ্ছেন ওখান থেকে। তো দৌড় দিয়ে কিছু দূর যাওয়ার পর তিনি ফাইন্ড আউট করলেন যে তার ঘাটটা কেউ চেপে ধরলো, তার যে কোট শার্ট পরা ছিল ওই ব্লেজারের কলারটা কেউ চেপে ধরছে, এবং তিনি একটা নখের আঁচড় ফিল করলেন তার ঘাড়ের মধ্যে, এবং তিনি আসলে মানে ভয়ে জ্ঞান হারাইলেন, তারা ই নাই মানে সেন্স ছিল না তখন, তো বেহুশ হয়ে গেছে। তো পরদিন তার যখন হুঁশ ফিরছে, তিনি দেখতেছেন তাকে মানুষজন তার পাশে ঘিরে আছে, তিনি পড়ে আছেন মাটিতে ঘামেরই। তো মানুষজন তাকে যে জিজ্ঞেস করতেছেন বিভিন্ন প্রশ্ন, ওই আপচা আপচা প্রশ্ন তার কানে আসতে আসতে তার হুঁশ ফিরছে। তো একদিন বলতে কোথেকে আইসেন, তখন বলতেছে তিনি যে মানে বিড়বিড় করে বললেন যে অমুক জায়গার থেকে আইসি, মানে শ্বশুর বাড়ির নাম বললো অমুক জায়গা জানো। তো তখন একজন বলে এই অমুকের জামাই, এই 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 নিয়ে চলেন নিয়ে চলেন, মানে তার শ্বশুর মোটামুটি প্রভাবশালী ব্যক্তি। তো তারা সবাই মিলে তাকে নিয়ে গেল, তো শ্বশুর বাড়িতে তার আসার কথা, জামাই আসছে এইভাবে শুনে মানুষের কাছে ভর দিয়ে মানুষ ধরে নিয়ে আসছে তাকে এইভাবে উঁচা করে। এদিকে শ্বশুর তো মহা ই এবং তার স্ত্রী কান্নাকাটি, বাসার মধ্যে বিশাল অবস্থা। তো তাকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে, তার শরীরে মহাজ্বর, মানে একদম শরীর পুড়ে যেতেছে। তো তাকে তখন পানি ঢালা হইল মাথায়, শরীর ভিজাই দিয়ে মানে মুছে ফেলা হইল এবং বাসার থেকে খবর দিয়ে বলা হইল যে কবিরাজকে নিয়ে আসো, হুজুরকে নিয়ে আসো। কি হয়েছে, তিনি মানে আধা ভাঙা ভাবে বললেন যে কি ঘটছে, পুরা বলতে পারতেছেন না, তার এনার্জি চলে যাচ্ছে। তো যাই হোক, তার শ্বশুর মহাচিন্তিত হয়ে গেল এবং তার বাড়িতেও খবর দিল, জামাইয়ের বাড়িতেও খবর পাঠিয়ে দিল মানুষ দিয়ে, এবং তাকে ওই কবিরাজনে দেখা হইল এবং যেই হুজুর আসলেন এবং হুজুর এসে বললেন যে চিকিৎসা দরকার, তো মনে হয় খারাপ কিছু দেখে ভয় পাইছে, তো এটা পরে আগে তাকে আপনারা এই কবিরাজি চিকিৎসা দেন, দরকারে ডাক্তার আনান। তো তখনকার সময় ডাক্তার অত কাছাকাছি ছিল না গ্রামে, সে ডাক্তারকেও খবর দিয়ে আনানো হলো পরে। তো ডাক্তার এসে দেখে ওষুধ দিলেন জ্বরের জন্য, এসের জন্য, এবং অন্যান্য টুকিটাকি দেখে বললেন মনে হয় না সিরিয়াস কিছু, তো পরবর্তীতে ওনাকে শহরে নিয়ে হাসপাতালে টেস্ট করাইতে পারেন, আপাতত এই যে এইসব ওষুধ দেন, ডাক্তারই ব্যবস্থা করে দিলেন আর কবিরাজি চিকিৎসাও দিলেন আর কি। কবিরাজ যা ছিল কবিরাজি চিকিৎসা দিলেন তার। তো যাই হোক, ডাক্তার কবিরাজ দেখানো হইল এবং পরে মৌলানা সাহেব আসলেন, যখন জ্বর একটু কমছে এসব বললেন যে তাকে রুকাইয়া করব, ভয় পাইছে কি ব্যাপার কি। তো পরে রুকাইয়া করছিল আর কি, উনি মানে ওই জিন হাজির বলে গ্রামে যেটা, তো জিন হাজির করে দেখা গেল যে ওই যে পিসাজ বা পেতনি যেটা থাকে গাছের মধ্যে যেটা বলছে, ওকেই নাকি আনছে। তো সে ফার্স্টে বলতেছিল যে সে ওই মানে গলা ওখানে সে ওইখান ওই গাছের মধ্যে সে মারা গেছিল আর কি, গাছে তো ঝুলে মারা গেছিল। তো পরবর্তীতে নাকি সে ওইখানে থাকে এবং অনেক বছর আগের থেকে নিয়ে গেছে এই সেই। তো তার কাছে নাকি সেই ইলিশ মাছ চাইছিল, দেয় নাই দেখে তাকে অপমান করছে, ছুড়ে মারছে দেখে সে তাকে ওরকম মাছড় দিছে ঘাড়ের মধ্যে, তার ঘাড়ে একটা এরকম বিশাল দাগ হয়ে গেছিল। তো যাই হোক, উকিল সাহেব তখন মৌলানা সাহেব ধরে ওই গাছের ভিটারে ভালো মতন যে তুই কিসের আত্মা, তুই কি। তখন সে স্বীকার করে যে সে ওখানকার একটা খারাপ জিন আর কি, সে স্বীকার করে যে কোন আত্মার আত্মা না, সে খারাপ জিন। যাই হোক, সে ওই জায়গায় মানুষ থাকে এবং ওই জায়গায় মানুষকে সে পেলে সায়স্তা করে, এবং সে ওই মাছের গন্ধে নাকি টিকতে পারে নাই, সে মাছ নিয়ে আসতেছিল, এর জন্য মাছ চাইছে তাকে অপমান করছে দেখে সে ওরকম করছে এবং মাছ নিয়ে নিছে। সে যাবে না, তাকে আরো মাছ দিতে হবে তিনটা। যাই হোক, বিভিন্ন ডেবিটের পরে নাকি ও তার শ্বশুর মানে ওই উকিল সাহেবের শ্বশুর মেনে নেয় মাছ দেওয়ার ব্যাপারটা, যে সে মাছ দিবে। তো তারা বলে যে অমুক দিন রাতের বেলা যে মাছ রেখে আসতে হবে ওখানে, তো নাইলে নাকি ওই জামাইকে সে ক্ষতি করবে এবং তার মেয়েকেও ক্ষতি করবে। তো ওই শ্বশুর বলে যে না, আমি দিয়ে দিব মাছ। তো তারপর নাকি ওই রাত্রে বেলা গিয়ে ওই জায়গায় সেই শ্বশুর সাহেব ওই মাছ রেখে দেওয়ার ব্যবস্থা করে দিনটা। তো যে মাছ রাখতে গেছিল সে নাকি মাছ ওখানে রাখছে, রাখার পর যখন ফিরে আসতেছে তখন রাখার সময় কিচ্ছু দেখে নাই সে, মাছ তিনটা, সে তিনটা ইলিশ মাছ নিয়ে গেছিল রাখছে, এবং তাকে বলছিল তখন যে ডিমালা ইলিশ দিতে হবে তিনটা, এবং সে নাকি ওই ডিমালা ইলিশে কুঁজে কুঁজে নিয়ে গেছিল। তো তিনটা বড় বড় ইলিশ মাছ ডিমালা ওখানে রাখছে, রেখে নাকি সে আসতে যখন ফিরে আসতেছে পিছন থেকে নাকি সে শুনতেছে যে কিক 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 করে হাসির মতো শব্দ, মানে খুব রহস্যময় ভয়ঙ্কর হাসির শব্দ দিছে। সে দ্রুত ওইখান থেকে পলায় আসছে, মানে যাকে পাঠাইছিল। আমি তো যাই হোক, তো তারপরে সে উকিল সাহেব সুস্থ হয়ে যায়, তার আর জ্বর টর থাকে না। তো তিনি এরপর থেকে শ্বশুর বাড়ি আসার সময় আর কোনোদিন ওই পথ দিয়ে আসেন নাই, তিনি ওই যে ওই পথটা চিনে নিছেন, ওই যে চিকন রাস্তা দিয়ে হেঁটে ক্ষেতের আইল্যান্ড মধ্যে দিয়ে আসে ওখান থেকে তিনি আসতেন। তবে ওই গাছ নাকি এখনো আছে ওখানে শিরাদুলদের ওখানে, এবং মানুষ নাকি এখনো সেটা এড়ায় চলে এবং ভয় পায়, ওইটার কাছ দিয়ে নাকি মানুষ যায় না। মানুষ নাকি ওই যে মানে একটু একটু অবেলা হইলেই মানুষ যায় না, বা যখনই দেখে যে কেউ ওই জায়গা দিয়ে কিছু চলতেছে না, মানে একদম নীরব নিথর, কেউ দিক দিয়ে ঘোরাফেরা করে না, মানুষ নাকি এখনো ওই জায়গাটা বেশ ভয়ে ভয়ে চলে। যাই হোক, এইটা ছিল এই একটা ঘটনা আমাদের মোস্তফার পাঠানো, তার বন্ধু সিরাজুলের শেয়ার করা। আরো একটা ঘটনা যেটা সে পাঠিয়েছে সেটা তার আরেক বন্ধুর কাছ থেকে কালেক্ট করা, তার এই বন্ধুর নাম সজীব, সে থাকে ইটালিতে এবং তার কাছ থেকে সেই ঘটনাটা কালেক্ট করেছে। তো মোস্তফা সজীবকে জিজ্ঞেস করছিল যে তোর কাছে কোনো ভূতের ঘটনা আছে নাকি, তখন সজীব বলে যে আমাদের নিজের বাড়িতে এরকম ঘটছিল। তো সেই ঘটনাটা মোস্তফা শেয়ার করেছে এবং রিকোয়েস্ট করেছে আমার মতো করে যাতে আমি আপনাদের কাছে শেয়ার করি। তা আমি চলে যাচ্ছি মোস্তফার পাঠানো দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা হচ্ছে সজীবদের বাসা, সেটা গ্রামে, গ্রামের যে বাসা, এবং আজ থেকে প্রায় 20 বছর আগে ওখানে যেটা ঘটছিল, সজীব তখন খুবই ছোট। তো তখন বর্ষাকাল, বৃষ্টি আসতো যখন তখন, তো এরকম একটা দিন সন্ধ্যার সময় সুদীপ বসে আছে তার ঘরে, সে ছোট, তার সে তার ভাই তারা ছোট এবং তার মা এবং তার বাবা তারা একই ঘরে বসে সবাই কথা বলতেছে। তো বিদ্যুৎ ওখানে আসছিল কিন্তু সেই বিদ্যুৎ থাকতো না আর কি, বিদ্যুৎ আসলেও বিদ্যুৎ মানে বেশিরভাগ টাইমই থাকতো না, আসতো কম আর কি। তো ওই দিন হঠাৎ করে এরকম সন্ধ্যার সময় তারা কথা বলতেছে এবং এই সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। তো বিদ্যুৎ চলে গেল কেন সেটা বোঝা গেল যে প্রচন্ড রকম মেঘ ডাকা শুরু করলো, মানে বৃষ্টি আসতেছে, বাতাস ছাড়ছে এবং তখনই মানে ঝড় বৃষ্টি আসলে বেশিরভাগ টাইমই বিদ্যুৎ থাকতো না, অন্ধকার হয়ে গেছে। তো সজীবের আম্মা একটা হারিকেন ধরানোর চেষ্টা করতেছেন, তিনি মোটামুটি হারিকেন রেডি করতেছেন যে দুই রুমে হারিকেন দিবেন আর কি এরকম। তো তিনি হারিকেনটা যখন জ্বালাইছেন তখন বৃষ্টিটা বেশ জোরে শুরু হয়েছে, মানে একদম কড়কড় শব্দে বাজ পড়তেছে এবং তাদের টিনের চাল, টিনের চালে একদম মানে ঝমঝম করে বৃষ্টির ই পাওয়া যাচ্ছে এরকম অবস্থা, মানে তুমুল বর্ষণ শুরু হয়েছে। তো এই সময় হারিকেনটা কেবল জানছেন তিনি, তিনি হঠাৎ করে নক শুনতে পাইলেন তার জানালায়। এখন জানালার পাশে কিন্তু যে জায়গাটা ওইটা বেশ নিচু, মানে জানালার পরের জায়গাটা বেশ নিচু, মানে নিচু হয়ে একদম নেমে গেছে নিচে একটা ঢালু একটা ক্ষেতের মতো আর কি। তো ওইখান থেকে নক হওয়ার কথা না, জানালার ওইখানে দাঁড়ায় কেউ নক করতে পারার কথা না, কেন মানুষের উচ্চতা আর কতটুকু, ঠক 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 করে নক হচ্ছে। তো এইটাতে একটু অবাক হয়ে গেলেন সজীবের আম্মা, অবাক হয়েছেন সজীবের আব্বা, অবাক হয়েছেন সজীব আর সজীবের ছোট ভাই তো ছোট খুব, তারা বসে বসে শুনতে দেখতেছে মা বাবা, বাবা বলতেছে যে তার বাপ সজীবের আব্বা কি নক করে, এর মাঝে বিদ্যুতের ফ্ল্যাশ দেখা যাচ্ছে জানালার ফাঁক ফোকর দিয়ে। তো সজীবের আব্বা এগিয়ে গেলেন, বললেন দাঁড়াও, বলে জানলার কাছে গিয়ে যে জানলাটা খুললেন, খোলার পরে জানলার উপরে কিন্তু একটা তাদের একটা ছোট্ট ওই সময় সানসেট এখনো বানায়, তখনও বানাইছিল যাতে বৃষ্টির সরাসরি পানিটা না ঢুকে এখানে। জানলা খোলার পর ধমকা বাতাস ঢুকলো, পর্দা ছিল পর্দা উড়ে গেল, ধমকা বাতাস, বিদ্যুতের ফ্ল্যাশ দেখা যাচ্ছে, মানে ঝপ ঝপ করে বিদ্যুতের ফ্ল্যাশ দেখা যাচ্ছে, পানির হ্যাচলা আসতেছে। এর মাঝে মানে সজীবও দেখছে, সজীবের বাবা মাও দেখছে যে একজোড়া হাত, মনে হলো যে দুইটা হাত, কালো রঙের দুইটা হাত এসে জানালার যে গ্রিল, গ্রিলটা চেপে ধরলো এবং সেই যে জানালার যে গ্রিলগুলো ছিল তাদের সেগুলো লম্বা লম্বা, কিন্তু সেটাই না মানে ওই মানে এখনকার মতো ওরকম পেঁচানো পুচানো না, লম্বা গ্রিল ছিল, গ্রিল মানে শিকের মতো আর কি। তো সেটা চেপে ধরলো দুইটা হাত। তো সজীবের আব্বা অবাক হইতেছে, দুইটা হাত দেখতেছে, তিনি মানুষটাকে দেখতেছেন না পিছনে কার হাত, অবাক হয়ে খেয়াল করলেন হাত দুইটা কালো পিচ্ছিল, মনে হচ্ছে যে মাগুর মাছের শরীর যেরকম হয় পিচ্ছিল পিচ্ছিল শরীর, সেরকম দুইটা হাত পিচ্ছিল, উপরে স্কিনটা ওইরকম আর মাথাগুলো চোখা চোখা, আঙ্গুলের আঙ্গুলের মাথাগুলো সুচালো পুরা। তো সজীবের আব্বা ভয় পেয়ে তিনি দোয়া পড়া শুরু করলেন, তিনি জোরে জোরে দোয়া পড়তেন। তো দোয়া পড়ার সাথে সাথে তিনি নাকি দেখলেন হাত দুইটা তার দিকে মানে অনেকটা সামনে আসে, তাকে ধরে বসবে এরকম, তারপরে ওটা হাওয়া হয়ে গেল, মিলাই গেল এবং তাদের যে জানলাটা খুলছিলেন সেটা ঘড়াত করে বন্ধ হয়ে গেল, জানলার কবাটগুলো ঠাস করে মনে লোক জোরে মানে টেনে বন্ধ করে দিচ্ছে, ঠাস করে বন্ধ হয়েছে শব্দ করে। তো তারা ভয় পেয়েছেন বাবা মা, তার আব্বা জোরে জোরে দোয়া পড়ছেন, জোরে জোরে দোয়া পড়তেছেন এবং সবাইকে ওই রুম থেকে নিয়ে গেলেন তার আব্বা পাশের রুমে নিয়ে গিয়ে, তারা তিনি ওই রুমের দরজাটাই বন্ধ করে দিলেন দোয়া পড়তে পড়তে, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে ওই রুমে বসে আসেন। তাদের নাকি মনে হলো রাতের বেলা তাদের ওই রুমের মধ্যে অনেক শব্দ, ওলট পালট, এটা ফেলে দিতেছে ওইটা ফেলে দিতেছে, এরকম ঝড় বৃষ্টি কমে আসার পরও বারবার মনে হইতেছিল শব্দ তাদের যে পাশের রুমে এবং তাদের যে টিনের ঘর সেটা যে দেয়াল মানে টিনের ঘরের যে ইগুলো মানে পার্টিশনগুলো, পার্টিশনের মধ্যে কেউ ধারালো কিছু যে নক দিয়ে এরকম টান দিলে কড়কড় কড়কড় করে উঠে এরকম। তো যাই হোক, এইভাবে একটা ভীতিকর রাত পার হয় সজীবদের। সজীবের আব্বা দোয়া পড়তে থাকে, যখনই শব্দ পায় এবং ছাদের উপরে নাকি রাতের বেলা মনে হচ্ছে ধুম করে লাভ দিয়ে গিয়ে নামতেছে, হাঁটতেছে, পাড়াচ্ছে এবং অনেক ওজন যে পাড়ায় পাড়ায় যাচ্ছে। যাই হোক, ভোরবেলা ফজরের আজান দিল, সজীবের আব্বা আজান উঠেন, উঠে তাড়াতাড়ি নামাজ পড়লেন এবং তিনি দ্রুত বললেন যে একটু আলো ফুটলেই আমি মৌলানা সাহেবের কাছে যাব। তো তিনি আলো ফোটার সাথে সাথেই তিনি সজীবের আম্মারে বললেন বাচ্চাদের সাথে থাকো, তিনি মৌলানা সাহেবের কাছে গেলেন মসজিদে, গিয়ে মৌলানা সাহেবকে বললেন যে এই ঘটনা। তো হুজুর ওনার সাথে আসলেন বাসায়, আসার পরে তিনি যে ঘরটা তারা বন্ধ করে রাখছিলেন ওই ঘরে ঢুকলেন, দোয়া পড়েই ঢুকলেন। ঢোকার পরেই নাকি মনে হলো যে মানে হুজুর ঢুকছেন, দরজা খুলে দোয়া পড়তে পড়তে মনে হলো যে জানলাটা ঠাং করে লাগছিল ওইটা ফটাস করে খুলে গেল আর ওইটার উপর তো মনে হলো হুড়মুড় করে কিছু একটা বের হয়ে গেছে ওইখানে। হুজুর নাকি সাথে সাথে জোরে জোরে দোয়া পড়ে উঠছেন এবং তিনি বিশেষ একটা সূরা পড়ছেন, পড়ার পরে তিনি ফু দিলেন ওইখানে ঘরের চারপাশে, এবং তারপর তিনি বললেন যে আমি ঘরটাকে বন্ধ করে দিয়েছি, এইখানে তোমাদের এই বাসার এই পাশে কোন দুষ্ট জিন ছিল যে ঝড় বৃষ্টির সময় এখানে ঢুকছিল তোমাদের এখানে, এবং সে ঢুকতে চাইছিল তোমার বাসার মধ্যে। তোমরা তো আসলে সন্ধ্যার সময় বিসমিল্লাহ বলে দরজা জানলা লাগাও নাই, মানে এটা উচিত মাগরিবের সময় লাগায় দেওয়া, তো কোনোভাবে ঢুকছিল আর কি। যাই হোক, আমি ঘর বন্ধ করতেছি এবং এখন থেকে এগুলো পালন করবা। তো সজীবের আব্বাকে বলে বিভিন্ন জিনিস তিনি ধর্মীয় ই বলে দেন যে বিসমিল্লাহ বলে মাগরিবের আদানের সাথে সাথে দরজা জানলা যাতে লাগায় দেয়, তারপর নামাজ কালামের সময় কি পড়তে হবে, কোন সুরাটা ঘরে পড়তে হবে, ওনাকে শেখায় আর কি। বিসমিল্লাহ বলে ঘরে ঢোকা, সুরা বাকারা পাঠ করা, এগুলো অনেক কিছু বলে দেন আর কি সজীবের আব্বাকে। এবং তিনি নাকি আস্তে আস্তে এগুলো পালন করা শুরু করেন, এরপর নাকি আর ওরকম দেখেন নাই বাসার মধ্যে তারা কেউ। তো এটা ছিল মোস্তফা চৌধুরীর পাঠানো দ্বিতীয় ঘটনা তার আরেক বন্ধুর কাছ থেকে সজীবের। তো আমার কাছে বেশ ভালো লাগছে দুইটাই গ্রাম বাংলার ঘটনা, একটা একটু ছোট আর একটা মোটামুটি একটু বেশ ইন্টারেস্টিং ছিল। তো দুইটাই আমি শেয়ার করলাম আপনাদের কাছে। আপনার কাছে ভালো লাগলে আমাদেরকে জানাবেন কেমন লেগেছে। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhutule@gmail.com, পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোন ঘটনা বা আপনার সাথে ঘটা কোন ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটেছে এমন কোন ঘটনা আপনি পাঠিয়ে দেবেন সেই মানুষটির কনসার্ন নিয়ে। আর কোন এলাকার মিথ লেজেন্ড এরকম যে কোনো ঘটনা, যেমন এই যে একটু আগে তেঁতুল গাছের ঘটনা বললাম, ওইটা কিন্তু এলাকার লেজেন্ড থেকেই ওইটার মানে উৎপত্তি হয়েছে। তো সেরকম যে কোনো একটা লেজেন্ড, অনেক ঘটনাই ঘটতে পারে, যে কোনো একটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে। তো আজকের মতো থার্সডে নাইট ফিয়ার শেষ করে দেব, আমি চলে যাব তার পরের এপিসোডে পরের দিন। আর ইনশাল্লাহ আপনারা সবাই আমাদেরকে আপনাদের গুড উইশে রাখবেন এবং আমাদের কাছে ঘটনা পাঠানো অব্যাহত রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অদ্ভুতরা আরও সামনে এগিয়ে যেতে পারে। আর 300তম এপিসোডের পরে যেন আবারও চলে আসে নতুন একটা এপিসোড নিয়ে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ, টাটা।